জ্ঞানিয়ালো জ্ঞানিয়ালো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।
الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় আমাদের চ্যানেল দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজেল উপস্থিত হয়েছি অনুষ্ঠান আসুন কিছু শিখি এর মধ্যে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজেল আমরা প্রত্যেক দিন যেভাবে কিছু না কিছু শেখার চেষ্টা করি, আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজেল আমরা নামাজের বিষয়ে, রোজার বিষয়ে এবং নামাজের মধ্যে আমরা যা কিছু পড়তে হয় এর মধ্যে কিছু বিষয় প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আসুন শুরুতেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করেন। আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খুলাফায়ে রাশিদিনের মধ্যে চতুর্থ খলিফা হিসেবে গণ্য করা হয়, তো ওনার থেকে বর্ণিত যে তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়। আপেল, আমরা যে আপেল খাই, আপেলের চেয়ে বড়। আনার, আনারের চেয়ে ছোট। মাখনের চেয়ে নরম। মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়েও অধিক সুগন্ধযুক্ত। চিন্তা করে দেখুন কেমন হতে পারে। আর বলা হচ্ছে এই বৃক্ষের ঢালসমূহ ভেজামুক্তা, কাণ্ড হচ্ছে স্বর্ণের আর পাতা হচ্ছে মূল্যবান পাথর। এই গাছ সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই গাছের ফলের কথা তিনি এভাবে বললেন যে, লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সালাতি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তো তিনি বলেন কি, ওই বৃক্ষ, যে বৃক্ষের কথা তিনি বললেন, ওই বৃক্ষের ফল একমাত্র সেই ব্যক্তি খেতে পারবে যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করবে। আল্লাহু আকবার। প্রিয় মাদের চ্যানেল দর্শকবৃন্দ, তো আমরা কে না চাই এত অসাধারণ ফল, জান্নাতি ফল, জান্নাতি গাছের এরকম নিয়ামত আমরা কে খেতে চাইব না? অবশ্যই আমরা সবাই চাইব। আর আমরা আশিকের রসুলও রয়েছি, আমরা আল্লাহ রসুলকে মহাব্বত করি, আশা করি আমরা অবশ্যই এই জান্নাতি ফল আমরা খেতে পারব। তো আসুন এই জান্নাতি ফল খাওয়ার উদ্দেশ্যে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দয়া পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার দয়া পাওয়ার উদ্দেশ্যে আমরা একবার দরুদ পাক পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা নিয়ত এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে পাকেও রয়েছে, নিয়তুল মুমিনি খাইরুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুতরাং আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব, অন্যান্য কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। যদি ফ্রি থাকি তো অন্যান্য কাজে সময় না দিয়ে এই চ্যানেলকেই সময় দেব, আর যা কিছু এখানে বলা হবে যদি সম্ভব হয় যে আমরা তা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা লিখে নিব আর এগুলি স্মরণ রেখে এর উপর আমল করার চেষ্টা করব, সাথে সাথে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান করুক। তো প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা যে বিষয় সম্পর্কে শ্রবণ করব সেটা হচ্ছে সুন্নতের বিষয়, অর্থাৎ নামাজের মধ্যে যে সুন্নতের বিষয় আমি গতকাল আলোচনা করছিলাম, তো সেই সুন্নতের কিছু বিষয় অবশ্যই রয়ে গিয়েছে। আমরা প্রায় 30টির মতো সুন্নত গতকাল শুনেছিলাম, তাকবীর, তাহরিমার সুন্নত, তারপর আপনার কেয়ামের সুন্নত, আমরা এগুলো শুনেছিলাম, রুকুর সুন্নত আমরা শুনেছিলাম। তো আজকে আমি চেষ্টা করব কৌমা, কৌমার সুন্নত সম্পর্কে। আসুন আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। কৌমার সুন্নত সম্পর্কে আপনার বর্ণিত রয়েছে যে রুকু থেকে যখন আমরা রুকুতে যাই, এই রুকু থেকে ওঠার সময় হাত দুটিকে ঝুলিয়ে রাখা, রুকু থেকে যখন আমরা উঠব আমাদের দুনো হাতকে ঝুলিয়ে দিব। আচ্ছা, এরপর বলা হচ্ছে রুকু থেকে ওঠার সময় ইমাম যখন আমরা জামাতে নামাজ পড়ব, তখন ইমামের জন্য সামিয়া আল্লাহু লিমান হামিদাহ এটা বলা সুন্নাত। আচ্ছা, মুক্তাদির জন্য মুক্তাদি কি বলবে? আমরা যারা নামাজ পড়ে থাকি ইমামের পিছনে, ইমাম যখন সামিয়া আল্লাহু লিমান হামিদাহ বলবে, আমরা যারা মুক্তাদির পিছনে থাকব আমরা কি করব? আমরা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ এটা পাঠ করব। এরপর বলা হচ্ছে একাকী নামাজ আদায়কারী, অর্থাৎ আপনি জামাতে নয়, আপনি যদি একাকী নামাজ আদায় করেন তখন আপনি সামিয়া আল্লাহু লিমান হামিদা এবং আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ এটা আপনি বলবেন, তাহলে এটা আপনার সুন্নত আদায় হয়ে যাবে। এরপর দেখুন, এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এতদিন শুনেছি শুধুমাত্র রব্বানা লাকাল হামদ, দেখুন তো এটার মধ্যে উত্তম হচ্ছে রব্বানা ওয়া লাকাল হামদ, অর্থাৎ রব্বানা লাকাল হামদ এটা তো বলতে পারেন আপনি, কিন্তু রব্বানা ওয়া লাকাল হামদ বলাটা উত্তম, আর সাথে যদি আল্লাহুম্মা বলেন এটা আরো উত্তম। সুতরাং আমরা কি বলবো? আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, এটা যদি আমরা বলি তাহলে এটা একেবারে আপনার রব্বানা লাকাল হামদ থেকেও এটা উত্তম হিসেবে গণ্য হবে। আসুন প্রিয় মাতৃসীন দর্শকবৃন্দ, আমরা আরো শ্রবণ করি। একাকী নামাজ আদায়কারী সামিয়া আল্লাহু লিমান হামিদাহ এটা বলতে বলতে রুকু থেকে উঠবেন, যখন একেবারে সোজা হয়ে যাবে, অর্থাৎ সামিয়া আল্লাহু লিমান হামিদা, এটা দেখুন আমরা যখন রুকু থেকে ওঠা শুরু করব, যখন শুরু করব সামিয়া আল্লাহ শুরু করব, আর যখন শেষ করব হামিদাহ এর মধ্যে শেষ করব, সামিয়া আল্লাহু লিমান হামিদাহ। আমরা যদি টানতে হয় কোথাও তাহলে আল্লাহ এ লতে টানবো, তাহলে আমাদের সঠিকভাবে আমরা এটা আদায় করতে পারবো। আচ্ছা, এরপর সোজা হয়ে যখন দাঁড়িয়ে যাব তখন কি পড়বো? আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন প্রিয় মাতৃ দর্শকবৃন্দ, যে আমরা কিভাবে আমাদের রুকু থেকে ওঠার সময় কৌমা যাকে বলা হয় এর সুন্নাত আমরা কিভাবে আদায় করব। তো প্রিয় মাতৃ দর্শকবৃন্দ, আসুন এখন আমরা সিজদা এর সুন্নাত আমরা শ্রবণ করি। দেখুন, সিজদাতে যাওয়ার জন্যে এবং সিজদা থেকে উঠার জন্যে, যখন আমরা সিজদাতে যাই, সিজদাতে যাওয়ার জন্যে এবং সিজদা থেকে ওঠার জন্যে আল্লাহু আকবার, কি আল্লাহু আকবার বলা, এটা সিজদার সুন্নাত রয়েছে। আচ্ছা, এরপর সিজদার মধ্যে কমপক্ষে তিনবার, কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা বলা। আমরা সিজদায় যখন যাব সিজদার মধ্যে কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা বলা, এটা সুন্নাত। আচ্ছা, এরপর কি? সিজদাতে উভয় হাতের তালু জমিতে রাখা। আমরা সিজদায় যখন থাকব তখন আমাদের উভয় হাতের তালু যেন জমিতে থাকে, এটাও সুন্নাত। আচ্ছা, হাতের আঙ্গুলসমূহ মিলিতভাবে কিবলামুখী করে রাখা। অনেক সময় আমরা কি করি, হাতের আঙ্গুলকে এভাবে ছড়িয়ে দিই, অনেক সময় আমরা এটা যেভাবে বলা হচ্ছে যে মিলিত রেখে এটা আমরা করি না। তো আমাদের উচিত হবে সিজদার মধ্যে যেন এই সুন্নত আদায় হয়ে যায়, সেজন্য আমরা হাতের আঙ্গুলগুলোকে মিলিতভাবে রাখবো, কিবলামুখী করে রাখবো। আচ্ছা, এরপর সিজদাতে যাওয়ার সময় প্রথমে উভয় হাঁটু, তারপর হাত, অতপর নাক, অতপর কপাল জমিতে রাখা। তো সিজদার যেটা নিয়ম সুন্নাত যেটা আমাদের আদায় হয়, তো আমরা প্রথমে কি করব, সিজদায় যাওয়ার সময় প্রথমে উভয় হাঁটু জমিনে রাখবো, এরপর আমাদের হাত রাখবো, এরপর নাক, এরপর কপাল আমরা জমির মধ্যে রাখবো। আর সিজদা থেকে ওঠার সময় এর বিপরীত করব, অর্থাৎ প্রথমে কপালকে উঠাবো, এরপর নাককে উঠাবো, এরপর হাতকে উঠাবো, এরপর আমাদের উভয় হাঁটুকে জমিন থেকে আমরা উঠাবো, তাহলে সিজদার সুন্নত আমাদের আদায় হবে। আর বলা হচ্ছে পুরুষের জন্য সিজদাতে সুন্নত হচ্ছে বাহু পাঁজর হতে, পুরুষের জন্য। আর উরু দুটি পেট থেকে আলাদা রাখা। দেখুন বাহু যেন আপনার, যখন আমরা সিজদাতে যাই তো আমাদের এই বাহু যেন আপনার মাটিতেও লাগিয়ে না থাকে, আবার আমাদের পাঁজরের সাথে লাগিয়ে না থাকে। তো শুন, এটার সুন্নত কি আমাদের সিজদার সময় বাহুকে পাঁজর হতে আর উরু দুটি পেট থেকে আলাদা রাখা, এটা সিজদার সুন্নত রয়েছে। এরপর উভয় হাতের কবজি, আমাদের দুনো হাতের কবজি জমিনের উপর বিছিয়ে না দেয়া, তবে যখন কাতারে থাকা হবে, অর্থাৎ কাতারে আমরা যখন জামাতে পড়ব তখন বাহুকে পাঁজর থেকে পৃথক রাখবে না, যেহেতু তখন আপনার বাহুকে যদি পাঁজর থেকে পৃথক করা হয় তখন অন্য মুসল্লির কষ্ট হবে, তো তখন আপনার লাগলে সমস্যা নেই। কিন্তু যখন একাকী নামাজ পড়বেন তখন একেবারে ফ্রিলি ভাবে আপনি বাহু থেকে, আপনার বাহুকে পাঁজর থেকে পৃথক করে রাখবেন। তো এরপর সিজদার মধ্যে উভয় পায়ের, আমাদের উভয় যে পা রয়েছে, 10টি আঙ্গুলের প্যাড এভাবে মাটির উপর লাগানো যেন 10টি আঙ্গুলে কিবলামুখী হয়। তো এটা আমাদের চেষ্টা করা উচিত, অনেকে আমরা পারি, অনেকে পারি না, অনেকে করেন হয়তো আর অনেকে হয়তো করেন না। তো এটা আমাদের চেষ্টা করা উচিত, যখন আমরা সিজদাতে যাই আমাদের সিজদার মধ্যে যে আঙ্গুলগুলো থাকে এগুলো যেন 10টি আঙ্গুল, অর্থাৎ পায়ের 10টি আঙ্গুল যেন কিবলামুখী হয়, এভাবে করে আমরা যেন রাখি, তাহলে এই সিজদার মধ্যে যে সুন্নাত তা আদায় করতে আমরা সক্ষম হয়ে যাব। প্রিয় মাদে চান দর্শক বৃন্দ, এরপর বলা হচ্ছে জলসার সুন্নত সম্পর্কে। জলসা কাকে বলে? আমি বলেছিলাম যে দুই সিজদার মাঝখানে যে এক তসবি পরিমাণ, অর্থাৎ আল্লাহুম্মা ফিরলে আমরা দোয়া করি সেটার মধ্যে, তো সেই সময় যেটা বসা এটাকে বলে জলসা। তো এই জলসার মধ্যে কমপক্ষে তসবি পরিমাণ বসা এটা ওয়াজিব রয়েছে। তো বলা হচ্ছে এই জলসার সুন্নত সম্পর্কে, দুই সিজদার মাঝখানে বসা এটাকে তো জলসা বলে। জলসার মধ্যে ডান পা খাড়া করে বাম পাকে বিছিয়ে তার উপর বসা, যেভাবে আমরা তাহিয়াতের জন্য বসি এভাবে ঠিক আমাদের ডান পাকে খাড়া করে, অর্থাৎ ডান পায়ের আঙ্গুলগুলো তো কেবলামুখী থাকবে, এভাবে কেউ আমরা খাড়া রাখবো আর বাম পায়ের উপর, বাম পাকে বিছিয়ে আমরা বাম পায়ের উপর বসবো। এরপর বলা হচ্ছে ডান পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখা, যেটা আমি বলেছিলাম। এরপর বলা হচ্ছে উভয় হাত উরুর উপর, অর্থাৎ রানের উপর রাখা। যখন আমরা দুই সিজদার মাঝখানে জলসায় বসবো তখন আমাদের উভয় হাত আমাদের রানের উপরে থাকবে, অর্থাৎ হাঁটুর আগে যেটা জায়গা সেখানে যে আমরা রাখি আত্মাহিয়াতের সময়, আর সময় বসার সময়, তো সেইভাবে আমরা এই জলসার মধ্যেও রাখবো। এরপর বলা হচ্ছে দ্বিতীয় রাখাতের জন্য উঠার সুন্নত। আমরা দ্বিতীয় রাখাতের জন্য যখন উঠি তখন কি সুন্নত রয়েছে, তখন নামাজের সুন্নতের বিষয়ে বলা হচ্ছে দ্বিতীয় রাখাতের জন্যে উঠার সময় হাতের পাঞ্জা ব্যবহার করা। দ্বিতীয় রাখাতে যখন আমরা উঠব তখন হাতের পাঞ্জা ব্যবহার করা। আচ্ছা, এরপর বলা হচ্ছে উভয় হাঁটুর উপর হাত রেখে দাঁড়ানো সুন্নত। উভয় হাঁটুর উপরে হাত রেখে দাঁড়ানো সুন্নত। হ্যাঁ, যদি কেউ দুর্বলতার কারণে বা পায়ে ব্যথা এই কারণে সে উভয় হাঁটুর উপর হাত না রেখে তার হাতগুলোকে জমিনে রেখে সে উঠেছে, তাহলে কোনো সমস্যা নেই। বিভিন্ন কারণে মানুষ পারতেছে না, বা আপনার অসুস্থতা, বা আপনার পায়ে ব্যথা, আপনার কোনো শরীরে কোনো স্থানে ব্যথা, এই কারণে আপনাকে জমিনে হাত দিয়ে আপনার দাঁড়াতে হচ্ছে, তখন আপনি দাঁড়াতে পারেন। কিন্তু সুন্নত হচ্ছে আপনার মাটিতে আমাদের হাত না লাগিয়ে আমাদের হাত পায়ের উপর একে পায়ে আমাদের হাঁটুতে বার দিয়ে আমরা উঠব, এটা হচ্ছে সুন্নত রয়েছে। আসুন এরপর আমরা যে বসি কাদা, আমি বলছিলাম তাশাহুদের জন্য যেটা বসা হয় তাশাহুদের সঙ্গে সেটাকে কাদা বলে, এই বৈঠক এটা সুন্নত কি? পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে দ্বিতীয় রাকাতের সিজদা করে বাম পা বিছিয়ে উভয় নিতম্ব তার উপর রেখে বসা, এটা হচ্ছে সুন্নত। ডান পা দাঁড় করে রাখা, ডান পাকে দাঁড় করে রাখা। মহিলাদের ক্ষেত্রে কিন্তু ডান পা দাঁড় করে রাখা এইরকম নয়, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। ডান পায়ের আঙ্গুলগুলোকে কিবলামুখী রাখা, কিবলামুখী করে রাখা, এটা হচ্ছে পুরুষদের জন্য। ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর উপর রাখা, এগুলি সুন্নত রয়েছে। আঙ্গুল সমূহকে স্বাভাবিক অবস্থায় আঙ্গুল সমূহ যে আমরা রাখবো আমাদের রানের উপরে উরুর উপরে, এগুলো আমরা স্বাভাবিক অবস্থায় রাখবো, একেবারে মিলিয়ে রাখবো না, একেবারে ছড়ে ছিটিয়েও রাখবো না, স্বাভাবিকভাবে আমরা রাখবো, এটা সুন্নত রয়েছে। এরপর বলা হচ্ছে আঙ্গুলগুলোর মাথা উভয় হাঁটুর পাশে রাখা, অর্থাৎ আমরা যে আমাদের হাঁটু রয়েছে এই হাঁটুর একে মনে করি এভাবে করে না করা, এটা হচ্ছে আপনার উভয় হাঁটুর ঠিক পাশে এভাবে করে রাখা। যেমন কি এই অবস্থায় হাঁটু আঁকড়ে ধরা উচিত নয়, অনেকে কি করে যে যখন বসে আত্মাহতের জন্য এভাবে এমন করে আঁকড়ে ধরে, এমনভাবে আঁকড়ে ধরবো না, এভাবে করে রাখবো। আপনার হাঁটু যেটা মাথা রয়েছে আমাদের আঙ্গুলের মাথা যেন হাঁটুকে পেরিয়ে গিয়ে আপনার এভাবে আঁকড়ে না ধরে বরং এবার স্বাভাবিক অবস্থা আমরা এভাবে করে রাখবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় আমাদের দর্শক বৃন্দ। তো এরপর বলা হচ্ছে যে আত্তাহিয়া, আমরা যখন আত্তাহিয়াত করি আত্তাহিয়াতের সময় শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা, অর্থাৎ আমরা আত্তাহিয়াতের সময় আমরা কি করি আশহাদু আল্লা ইলাহ যে শাহাদাত পড়ি, তো তখন এটাকে কীভাবে করবে এটা তো অনেক এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। যারা হয়তো আমাদের দর্শক বৃন্দ যারা আপনার নামাজের আহকাম পড়েছেন, নামাজের আহকামের মধ্যে এটা কিন্তু অত্যন্ত সুন্দর করে এখানে বলে দেওয়া হয়েছে, আমি তারপর শুনিয়ে দিচ্ছি একবার, শুনুন আপনারা এটা কীভাবে করবেন। কনিষ্ঠা ও তার পার্শ্ববর্তী আঙ্গুলকে বন্ধ করে নেবেন, এই কনিষ্ঠা এবং এগুলোকে আমরা বন্ধ করে নেব। বৃদ্ধাঙ্গুল ও মধ্যমা দ্বারা বৃত্ত করে বৃত্ত তৈরি করবেন, এই দেখেন এটাকে, এটা মধ্য এবং এটা বৃত্ত, এটা দিয়ে আমরা কি করব বৃত্ত তৈরি করব। আর যখন আমরা লা বলবো তোহাদের শাহাদাত বলবো আশহাদু আল্লা, যখন আমরা লা বলবো এই লা বলার সময় আমরা আঙ্গুলটা উঠাবো। আচ্ছা এটাকে আবার নড়াচড়া করা এটা যাবে না, এটা ঠিক না, নড়াচড়া করব না, তো কি করব এটাকে এই আঙ্গুলগুলোকে বটিয়ে মধ্যম আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল এটা যেভাবে ধরে কি করব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমরা লা ইলাহা যতক্ষণ বলবো ততক্ষণ আঙ্গুলটা উঠে থাকবে, ইল্লা যখন বললো ইল্লা বলার সাথে সাথে আপনার এটা কি নেমে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তো আচ্ছা যদি এটা কখনো কারো ভুল হয় যে আমি তো এটা পারতেছি না, এটা আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আগে পরে হয়ে যাচ্ছে, তো সে যদি এটা আমলও না করেন কোনো গুণা হবে না, এটা সুন্নাহ। যদি আপনি উত্তমভাবে পারেন আমল করেন সুন্নতে সব পাবেন, আর যদি আপনি না পারেন এটা আপনার সমস্যা হচ্ছে, ছেড়ে দিল আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর আসুন দ্বিতীয় বৈঠকেও প্রথম বৈঠকের মতো এবং তাশাহুদ পড়া, এটাও সুন্নত রয়েছে। তাশাহুদের পর দরুদ শরীফ পড়া আর দরুদে ইব্রাহিম পড়া এটা সর্বোত্তম। নফল ও সুন্নতে গাইরে মুআক্কাদাই কাদায়ে উলা বা প্রথম বৈঠকে তাশাহুদের পর দরুদ শরীফ পড়া এটা সুন্নাত। দরুদ শরীফের পর দোয়া পড়া, এখানে কি বলা হচ্ছে নফল ও গাইরে মুআক্কাদা, সুন্নতে গাইরে মুআক্কাদা এগুলো রয়েছে, এগুলোর মধ্যে কাদায়ে উলা যে প্রথম বৈঠক রয়েছে এই বৈঠকে তাশাহুদের পর দরুদ শরীফ পড়া কিন্তু সুন্নাত রয়েছে। আচ্ছা দরুদ শরীফের পর দোয়া পড়া এটা সুন্নাত রয়েছে। প্রিয় মাদেশ দর্শকবৃন্দ, আমরা কিন্তু অনেক সুন্নত সম্পর্কে আমরা শ্রবণ করলাম, ইনশাল্লাহ আজ আরও অনেক সুন্নত রয়েছে, সালামের সুন্নত রয়েছে আপনার, এগুলো ইনশাল্লাহ আজকে যেহেতু আমাদের আরও অনেক বিষয় আমাদের কিছু কেরাতের বিষয় রয়েছে ইনশাল্লাহ প্র্যাকটিস করানোর, এরপর রমজানের কিছু মশলা মাসাইল বলার চেষ্টা করব, এই জন্য আমরা সুন্নত বাকিগুলো ইনশাল্লাহ আগামীকাল বলার চেষ্টা করব। তো আসুন আমরা যা সুন্নত শিখেছি এগুলো ইনশাল্লাহ স্মরণ রাখবো, এগুলো স্মরণ রেখে আমল করার চেষ্টা করব। আমরা কী শিখব, গতকাল তো আমরা শিখেছিলাম আত্তাহিয়া তাশাহুদ। তো মাদে চান দর্শকবৃন্দ, আপনারা আমাকে যারা দেখছেন, তো কারো যদি এটা ইচ্ছা হয় যে আমি যে গতকাল তাশাহুদ শিখেছি এর মধ্যে কোনো ভুল আছে কিনা এটা তো আমি বুঝতে পারছি না, তো আমি জানতে চাই এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, তো আপনি আপনার তাশাহুদকে আমাদের কল সেন্টারে পাঠিয়ে দিন, আমাদের কল সেন্টারে পাঠিয়ে এটা রেকর্ড করিয়ে দিন, ইনশাল্লাহ আজ চেষ্টা করা হবে যে আপনার এই রেকর্ডকৃত কলকে ইনশাল্লাহ এখানে চালানোর চেষ্টা করা হবে এবং তার মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা ইনশাল্লাহ ঠিক করে দেওয়ার চেষ্টা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। তো আসুন আমরা আত্তাহিয়াতুর পর কি পড়ি নামাজের মধ্যে, আমরা সবাই জানি দরুদে ইব্রাহিম পড়ি না? তো আজকে ইনশাল্লাহ দরুদে ইব্রাহিম এটা প্র্যাকটিস করানোর ইনশাল্লাহ চেষ্টা করব। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে এই দরুদে ইব্রাহিম আশা করি প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে। তো প্রিয় মাদের চান দর্শকবৃন্দ, আসুন আমরা আত্তাহিয়াতুর পর যে দরুদে ইব্রাহিম আমরা পড়ি এই দরুদে ইব্রাহিম প্র্যাকটিসের দিকে যাই। আশা করি আপনারা প্রস্তুত রয়েছেন। তো আসুন আমরা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। দেখুন এখানে অনেকেই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হ্যাঁ, আমরা যদি ওয়াকফা করি, ওয়াকফা মানে দাঁড়ান, আমরা যদি থামিয়ে পড়ি সেখানে সাকিন করা যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। অর্থাৎ যেখানে যেখানে দাঁড়াবো আমরা থামবো সেখানে সাকিন ওয়াকফা করা যাবে, ঠিক আছে? ওয়াকফা করে আমরা সাকিন করতে পারবো। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যেখানে যেখানে দাঁড়াবো সেখানে আমরা সাকিন করতে পারি, কিন্তু যদি আমরা মিলিয়ে পড়ি তখন কীভাবে করতে হবে? তো আমি যেটা মিলিয়ে পড়তে হয় এটা শেখানোর চেষ্টা করব। তো এই জন্যে আমি তানবিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ব। তো আপনারা আশা করি এটা প্র্যাকটিস করবেন। আর ওটা তো বলেই দিয়েছি, যদি আপনি সেখানে আপনি ওয়াকফা করেন, থামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে সাকিন করে পড়েন তাহলে সেটাও ঠিক হবে, ঠিক আছে? তো আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দেখুন আমি প্রথম মুহাম্মাদ এবং এরপর ওয়া আলার সাথে আমরা মিলিয়ে পড়েছি, আলা মুহাম্মাদিন ওয়া আলা, এখানে আমি মিলিয়ে পড়েছি মানে ওয়াকফ করিনি। আর ওয়া আলা আলি মুহাম্মাদ এখানে কি করেছি? ওয়াকফ করেছি, এই জন্য এখানে সাকিন করেছি। তো আপনার ছেলে দুটার মধ্যে সাকিন করতে পারেন অথবা দুটো আবার মিলিয়েও পড়তে পারেন। দুটো যদি মিলিয়ে করেন তখন কি হবে? সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা, এভাবে হবে। আর যদি ওয়াকফ করে পড়ি সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, আর যদি প্রথমটা মিলিয়ে সেকেন্ডটা ওয়াকফ করে দাঁড়িয়ে, কিভাবে? সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, ঠিক আছে? আচ্ছা আসুন তাহলে আমরা এটা প্র্যাকটিস করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় মাদের চেন দর্শক বৃন্দ, আশা করে বুঝতে পেরেছেন। দেখুন, এটা আমি আরেকবার ইনশাল্লাহ আপনাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করব। তো আসুন এটা আমরা প্র্যাকটিস করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
قيام هذا الشيء تشوف بندو، আশা করে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমাদেরকে এই দুরুদে ইব্রাহিম সঠিক করে পাঠ করতে হবে। প্রিয় মাতৃসন্তান দর্শকবৃন্দ, আপনারা অনেকে হয়তো অনেক কেউ টেলিভিশনের মাধ্যমে, কেউ আপনার ফেসবুকের মাধ্যমে, কেউ আপনার নেটের মধ্যে যে অন্যান্য আপনার যেভাবে মাদের চ্যানেল বিভিন্ন ব্যবস্থা রয়েছে দেখার, এর মাধ্যমে আপনারা দেখছেন। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা সকলে যখনই সময় হয় আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন। দেখুন, আমাদের নামাজে আমরা যা কিছু পড়ি এগুলোর মাসালা মাসাইল জানা আমাদের অনেক দরকার। আমাদের নামাজের মধ্যে আমরা যা কিছু আরবি বিশেষ করে আমরা পাঠ করি, সুরা ফাতিহা হোক, সুরা ইখলাস হোক, সুরা কাউসার হোক, এগুলো প্রত্যেকটি সঠিকভাবে পড়া উচিত। কারণ কি, নামাজের মধ্যে এই কিরাতগুলো পাঠ করা এগুলো হচ্ছে ফরজ। আর নামাজের মধ্যে যে আরবিগুলো আমরা পাঠ করি এগুলো সঠিক করা পড়া উচিত। কারণ এগুলো যদি আমরা সঠিক করে না পড়ি তাহলে এগুলোর অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। আর যদি অর্থ চেঞ্জ হয়ে যায়, আল্লাহ না করুক যদি কোনো কুফুরি অর্থ হয়ে যায়, যেটার কারণে আল্লাহ এবং তার রসুলের শানে কোনো বেয়াদবি হয়ে যাবে, তখন কী হবে? তো প্রিয় মাদেশান দর্শকবৃন্দ, আমি বলবো আমরা সকলেই যেন আমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করি এবং সঠিকভাবে আমরা এগুলো শেখার চেষ্টা করি, আদায়ের চেষ্টা করি। আমাদের ফ্যামিলি মেম্বারদেরকেও আমরা এই শিক্ষা দিই। তো যারা যেভাবে দেখছেন সে অন্যকেও দেখার সুযোগ করে দিন। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা বেশি বেশি শেয়ার করেন, যেন আপনার মাধ্যমে অন্য ইসলামী ভাই এগুলো শিখতে পারে, জানতে পারে এবং তাদের নামাজকে যেন তারা হেফাজত করতে পারে। মুমিনগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিনদেরকে তারা সফল, মুমিন কোন সফল। তো এই মুমিনদের যে ওয়াসফ গুণাগুণের কথা বলেছেন তোমরা দেখতে হচ্ছে তারা তাদের নামাজকে হেফাজত করে। তো মুমিনগণ যেহেতু তাদের নামাজকে হেফাজত করে, এই নামাজের হেফাজত আমরা তখনই করতে পারবো যখন আমাদের নামাজের মধ্যে আমরা যা কিছু পাঠ করি, যা কিছু আদায় করি সব কিছু উত্তমভাবে আদায় করব, সব কিছু ভুল থেকে বেঁচে থেকে আমরা সঠিকভাবে আদায় করব। তো আমাদের নামাজ আল্লাহ তাআলার দরবারে আমরা মকবুল করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার এবং নামাজের মধ্যে যা কিছু পড়তে হয় এগুলো সঠিকভাবে পড়ার সেই তৌফিক দান করুক। প্রিয় মাতা চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন আমরা প্রত্যেক দিন কিছু না কিছু শেখানোর চেষ্টা করি। তো আপনারা চাইলে এগুলো কিন্তু আপনারা রেকর্ড করিয়ে, অর্থাৎ যেগুলো আমাদের এখানে শেখানো হয় তার সাহস শেখানো হয় আজকে যেভাবে তার সাহস শেখানো হয়েছে, এভাবে আপনার আরও কিছু যে গতকাল তার সাহস শেখানো হয়েছে, আজকে দৌলত ইব্রাহিম শেখানো হয়েছে, এভাবে আমরা বিগত অনুষ্ঠানে যেই আপনার তাকবীর থেকে শুরু করে নামাজের একেবারে শুরু থেকে যত কিছু আরবি বাক্য রয়েছে এগুলো আমরা শেখাচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ করব এগুলো শিখে প্র্যাকটিস করেন। এবং আপনি চাইলে এটা মাদে চ্যানেলের মাধ্যমে যে আপনার এই তেলাবাতের মধ্যে ভুল আছে কিনা এটা আপনি জানতে পারেন। কিভাবে, আপনি একটা কল সেন্টারের মধ্যে আপনার এই আরবিটা, প্রথমে আপনার নাম বলুন, আপনার নাম বলে, আপনি কোন স্থান থেকে বলছেন সেটা বলুন, এবং আপনি এটা বলেন যে আমি আমার এই তেলাওয়াতটা, আমার এই আরবিটা ঠিক আছে কিনা একটু চেক করার জন্য আমাদের চ্যানেলের কাছে আবেদন করছি। এবং বলে আপনি এটা রেকর্ড করিয়ে দিন, এরপর আপনি এই আরবিটা পড়িয়ে দিন ইনশাআল্লাহ আজ্জাবাজাল। যদি আপনার এখানে পিসিআর থেকে সে সুযোগ হয়, সিস্টেম যদি সব কিছু ঠিক থাকে, আপনার কল আসলে অবশ্যই অবশ্যই আমি সেটা চালানোর চেষ্টা করব, এবং সেটাকে ইনশাআল্লাহ যদি কোনো ভুল থাকে এটা সংশোধন করে দেওয়ারও চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে শিকার এবং তারপর আমল করার, অন্যকে জানিয়ে দেওয়ার সেই তৌফিক দান করুক। আমিন। মুজাহিদ নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইনশাআল্লাহ আমি শেষ করার পূর্বে আরও ইনশাআল্লাহ প্র্যাকটিস করানোর চেষ্টা করব। তবে আসুন আমরা কিছু রোজার মাসআলা মাসাইলের দিকে আমরা যাব। রমজান যেহেতু আস্তে আস্তে আমাদের জীবনে প্রত্যেক বছরে রমজান এটা এসে থাকে, রমজান মাস এসে থাকে, রমজানে রোজা থাকা এটা আমাদের জন্য ফরজ রয়েছে। তো রমজানের মাসআলা মাসাইল এগুলো জানো আমাদের উপর ফরজ রয়েছে। তো এভাবে আমরা কিন্তু নফল রোজা থাকি, অনেক নফল রোজা আপনার রজব মাসে, শাবান মাসে আমরা অনেক নফল রোজা থাকি। আর এগুলো হচ্ছে নফল মাস, এই নফল রোজার মাস অর্থাৎ রজব শাবান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি সদা সর্বদা আপনার ওনার সম্পর্কে আসছে যে শাবান মাস পুরো মাস তিনি রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আর শাবান মাসকে বলেন শাবান আমার মাস। তো এই শাবান মাস অর্থাৎ যখনই শাবান মাস আসবে আমি আপনাদেরকে বলবো শাবান মাস যদি পান, শাবান মাস অবশ্যই অবশ্যই রোজার মধ্যে অতিবাহিত করার চেষ্টা করেন, আল্লাহ হাবিবের এই সুন্নত মোবারকের উপর আমল করার চেষ্টা করেন। তো রোজা ভঙ্গ হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে, আবার হয়তো এমন অনেক কাজ রয়েছে যেগুলোর কারণে আপনার রোজা ভঙ্গ হয় না। তো কিন্তু আমরা না জানার কারণে, মনে করেন আমি রোজা রাখলাম, রোজা রেখে এখন আমি ভুলে গেলাম দিনে যে আমি রোজা রেখে যেটা ভুলে গিয়েছি, আমি কি করলাম, আমার তৃষ্ণা লাগলো, এখন সেজন্য আমি এক গ্লাস পানি নিয়ে পানি পান করে ফেলেছি। তো পানি পান করে আমার কিছুক্ষণ পর মনে পড়লো হাই হাই আমি তো রোজা রেখেছি আর আমি তো পানি পান করে ফেলেছি, হাই আমার রোজা তো শেষ। আসলে কি এই মুহূর্তে আমার রোজা আছে না রোজা ভেঙে গেছে, আমি কি আসলে এই মশলা জানি? তো এই মশলাগুলো জানা দরকার। তো আমরা কি করি, এরকম ভুলে যদি কোনো কিছু খেয়ে নিই এরপর দেখা যায় অনেক সময় হাই হাই আমার রোজা তো আজকে শেষ, এরপর আমরা যে কোনো কিছু খাওয়ার চিন্তা করি এবং আমরা খেয়ে নিই আর সে রোজা আমরা থাকতে পারি না। অথচ যদি ভুলে যদি কোনো কিছু খাওয়া হয় রোজার মধ্যে তাহলে তার রোজার অবস্থা কী, সেই মশলা মাসাইল সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আসুন, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে রোজাদার ভুলবশত পানাহার করল সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা তাকে আল্লাহ তাআলাই পানাহার করিয়েছে। তাহলে কি বুঝলাম, যদি কখনো ভুলে আমি আপনি আমরা মাঝে দর্শকবৃন্দ আমরা কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে নিই রোজা অবস্থায় তাহলে সে রোজা ভঙ্গ হয় না, আমরা কি করব সেই রোজাকে পরিপূর্ণ করব, অর্থাৎ ইফতারের সময় ইফতার করবো, এর পূর্বে আমরা এটাকে ভেঙে দিয়েছে মনে করে কিছু খাবো না। প্রিয় মাতেছেন দর্শকবৃন্দ, এভাবে কিন্তু রোজা ভঙ্গ না হওয়ার অনেক কারণ রয়েছে। আসুন কিছু মশলা এভাবে আমি পেশ করার চেষ্টা করব। একটা মনে করেন ভুলবশত কেউ আহার করে ফেললো, ভুলবশত কেউ কোনো কিছু পান করে ফেললো, আচ্ছা ভুলবশত কেউ নিজের স্ত্রীর সাথে থাকলো এবং বিশেষ সময় সে কাটালো, এবার মনে করেন যদি এরকম এই কাজগুলো ভুলবশত হয় তো তার সম্পর্কে বলা হচ্ছে তার রোজা ভঙ্গ হবে না, সেটা ফরজ রোজা হোক অথবা নকল রোজা হোক যেই রোজা হোক না কেন। আচ্ছা এরপর রোজাদারকে ভুলে যদি কেউ পানাহার করতে দেখে তখন কি করবে, মনে করুন আপনার ঘরে কেউ রোজা রেখেছে, এখন সে ভুলে কিছু খেয়ে ফেলতেছে, এখন আপনি কি করবেন, আপনি কি তাকে এটা বলবেন এই তুমি তো রোজাদার তুমি এগুলো খাচ্ছ কেন, এটা বলবেন নাকি আপনি ওয়েট করবেন সে এটা খেয়ে ফেলুক এ খাওয়ার পর? সে যখন ফ্রি হয়ে যাবে তখন আমি তাকে বলবো, আচ্ছা তুমি তো রোজা রেখেছো, তুমি এটা খেয়েছো, তখন বলবো আসো এ বিষয়ে একটু আমরা শ্রবণ করি। বলা হচ্ছে কোনো রোজাদারকে এইরূপ কাজ করতে দেখলে স্মরণ করিয়ে দেয়া ওয়াজিব। অর্থাৎ কোনো ব্যক্তি রোজা রেখেছে আর সে কিছু খেয়ে ফেলতেছে, তখন তাকে স্মরণ করিয়ে দেওয়া যে তুমি তো রোজা রেখেছো, এটা স্মরণ করে দেওয়া ওয়াজিব। তবে হ্যাঁ, রোজাদার যদি খুবই দুর্বল হয়, অনেক সময় অনেক ব্যক্তি দেখা যায় খুব দুর্বল থাকে, যে আসলেই ওরকম না, আপনার জেহেনের মধ্যে আপনার মনে হচ্ছে সে দুর্বল, সেরকম না, আসলে একটা ব্যক্তি দুর্বল, সে অনেক বয়স্ক হওয়ার কারণে দুর্বল অথবা অনেক অসুস্থ হওয়ার কারণে দুর্বল, যদি সেরকম অনেক দুর্বল হয়ে থাকে তখন তাকে স্মরণ করিয়ে দিবেন তো ঠিকই রয়েছে, কিন্তু যখন সে পানাহার করছে, সে যে খাচ্ছে সেটা যদি পরিপূর্ণ করে ফেলে, যখন সে তার অর্থাৎ যে খানা খাচ্ছে এটা খাওয়ার পর সে যখন ফ্রি হয়ে যাবে তখন। তো বলা হচ্ছে রোজাদার যদি খুবই দুর্বল হয় যে স্মরণ করিয়ে দেওয়াতে পানাহার বন্ধ করে দিবে, যার ফলে দুর্বলতা এতই বেড়ে যাবে যে তার জন্য রোজা রাখাই কঠিন হয়ে যাবে, এবং পানাহার করে নিলে রোজাও ভালোভাবে পূর্ণ করে নিতে পারবে এবং অন্যান্য ইবাদতও অত্যন্ত সুন্দরভাবে আদায় করতে পারবে। এমত অবস্থায় স্মরণ করিয়ে না দেয়াই উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি কেউ সেরকম দুর্বল থাকে, অনেক দুর্বল, যার কারণে সে যদি এই কিছু না খায় তাহলে সে একেবারে রোজাই রাখতে পারবে না, রোজা ডিস্টার্ব হয়ে যাবে। তো এরকম ব্যক্তিকে আপনি একেবারে যখন খেয়ে ফেলবে, সে ভুলে খেয়ে ফেলতেছে, খেয়ে ফেলেছে তখন ফ্রি হয়ে গেছে, তখন আপনি তাকে স্মরণ করে দিতে পারেন। আবার অনেক মাসাই কেরাম বলেন যুবককে দেখলে স্মরণ করিয়ে দিন। যখন যুবক, কোন যুবক, যুবক শক্তিবান থাকে তাকে আপনি স্মরণ করে দিতে পারেন, আর বৃদ্ধকে দেখলে স্মরণ যদি করিয়ে না দেওয়া হয় তারপর কোনো ক্ষতি নেই। কিন্তু এই বিধান অধিকাংশের ক্ষেত্রে প্রযোজ্য, কেননা যুবকেরা অধিকাংশ শক্তিশালী হয়ে থাকে আর বৃদ্ধরা অধিকাংশ দুর্বল হয়ে থাকে। সুতরাং আসল বিধান যেটা সেটা হচ্ছে যৌবন ও বার্ধক্যের কোনো বিষয় নয়, বরং শক্তিশালী ও দুর্বলতাই এখানে বিবেচ্য। অতএব যুবকও যদি এমন দুর্বল হয়, অসুস্থতার কারণে বিভিন্ন কারণে যদি কোনো কারণে এমন দুর্বল হয় যে সে যদি যে ভুলে যেটা খাচ্ছে সেটা যদি না খায়, তাহলে সে একেবারে তার রোজাও বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সে একেবারে তার পরিস্থিতি করুণ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো তখনও তাকে স্মরণ করিয়ে না দেওয়া উচিত। তো তখন তাকে স্মরণ করিয়ে না দেওয়া তো কোনো ক্ষতি নেই। এবং বৃদ্ধ যদি শক্তিশালী হয়, বৃদ্ধ কিন্তু অনেক শক্তিশালী এখনও যুবকের মতো, তো তাকে স্মরণ করিয়ে দেওয়াটা ওয়াজিব। এরপর বলা হচ্ছে রোজা স্মরণ থাকা সত্ত্বেও যদি মাছি বা ধুলাবালি কিংবা ধোয়া কণ্ঠনালীতে চলে যায় তবে রোজা ভঙ্গ হবে না। ধুলা আটার হোক যা পেশন কিংবা চালার কারণে উড়ে থাকে, বা ফসলের ধুলা হোক অথবা মাটি উড়ে আসুক, তা পশুর খুর বা ঘোড়ার খুরের কারণেই হোক না কেন। অনুরূপভাবে বাস বা গাড়ির ধোয়া অথবা তা থেকে ধুলি উড়ে কণ্ঠনালীতে পৌঁছে, যদিও রোজাদার হওয়ার কথা স্মরণ ছিল, তারপরও তার রোজা ভঙ্গ হবে না। প্রিয় মাদের চেন দর্শক বিন্দু, এভাবে আরও এমন বিষয় রয়েছে যেগুলোর কারণে রোজা ভঙ্গ হয় না ইনশাল্লাহ, এগুলো আমি পেশ করার চেষ্টা করব। তো আশা করে আমাদের কল এসেছে, আমাদের কলটি শুনিয়ে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের এক ইসলামী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, যে তিনি বলতে চাচ্ছেন যে আমরা যখন নামাজের মধ্যে যে দুরুদ পড়ি, তো দুরুদের পরে যে দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম। তো এই দোয়াটুকু পড়া যাবে কিনা? জি, আপনি পড়তে পারবেন। দেখুন, আমরা যেই দরুদে ইব্রাহিম পড়ি, এই দরুদে ইব্রাহিমের পরে যে দোয়া আমরা পড়ি এটাকে বলে দোয়ায়ে মাসুরা। তো দোয়ায়ে মাসুরা আপনি যে কোনো দোয়া, যেগুলো হাদিসে পাকে রয়েছে, কোরআনে পাকে রয়েছে, দোয়ায়ে মাসুরা পড়তে পারেন। এই জায়গায় যারা দোয়ায়ে মাসুরা জানেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী, এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা ইগফির লি ফিকলানা ওয়া লি ওয়ালিদাইন, এটাও পড়তে পারেন। এভাবে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটাও পড়তে পারেন ইনশাআল্লাহ। এই যে কোনো দোয়া যদি আপনি এগুলো এখান থেকে পড়ে নেন, তাহলে অবশ্যই আপনার দোয়ায়ে মাসুরা আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে আমল করার তৌফিক দান করুক। প্রিয় মাতৃচার দর্শকবৃন্দ, আপনারা যে কোনো কল পাঠাতে পারেন। অনেক সময় আমরা কল যে চালাতে পারি না বিভিন্ন কারণে, বিভিন্ন সিস্টেমের কারণে, তো ইনশাল্লাহ চেষ্টা করব কখনো যদি কোনো কল আজকে পাঠিয়েছেন বা যেদিন পাঠিয়েছেন আপনি কল সেটা রয়ে গেল, ইনশাল্লাহ তার পরের দিন আমরা সেটা চালানোর চেষ্টা করব। তো আপনাদের কল যেন আমরা সেটা চালানোর জন্য আমরা তো চেষ্টা করব। তো কখনো কখনো কল যদি না চলে এটার জন্য কখনো দুঃখিত হবেন না, কখনো যদি আপনার কোনো কমেন্ট এটা এখানে বলা না হয় আপনি এটা দুঃখিত হবেন না। নিশ্চয়ই সবাই মাদ্রাসার সঙ্গে রয়েছেন এবং মাদ্রাসার মাধ্যমে আপনারা বিভিন্ন কল পাঠিয়ে থাকেন, তো অনেক সময় বিভিন্ন সিস্টেমের কারণে এখানে কল চালানো হয় না অনেক সময়, অথবা অনেক কল আসার কারণে বিভিন্ন অনুষ্ঠানে এরকমও হয় কল অনেক বেশি এসে গিয়েছে, তখন সেই কলগুলো চালাতে পারে না। তো মাদানী চ্যানেলে যারা মোবাইল লিখে আসেন, মাদানী চ্যানেলের মাধ্যমে যারা কাজ করেন, তারা কিন্তু সবাই চেষ্টা করে আপনাদের প্রত্যেকটি কল সামিল করতে এবং আপনাদের প্রত্যেকটি কল এখানে চালিয়ে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সামিল করতে চেষ্টা করে, কিন্তু আপনার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কারণে পারে না। তো এটার কারণে কখনো আপনার মনে কষ্ট আনবেন না, তো মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন, মাদানী চ্যানেল থেকে যখন যেটা আপনাদেরকে শিক্ষা দেওয়া হয় এটা শেখার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেভাবে মাদানী চ্যানেলকে সহযোগিতা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সহযোগিতাকে আল্লাহ তাআলার দরবারে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমরা শুনছিলাম যে এমন কিছু বিষয় যেটার কারণে আমাদের রোজা ভঙ্গ হয় না, তো আসুন এরপর আরেকটি বিষয় বলা হচ্ছে, যদি প্রদীপ জ্বলছে আর এর দোয়া নাকে প্রবেশ করেছে তবে রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, যদি লোবান বাতি কিংবা আগরবাতি জ্বলতে থাকে আর রোজার কথা মনে থাকা সত্ত্বেও মুখ সেটার নিকটে গিয়ে সেটার গন্ধটা নিয়ে নাক দ্বারা দোয়া টানে, আপনার বিভিন্ন যেগুলো থেকে দোয়া চড়ে আর কি, এই দোয়াগুলা সে টানে লোবান বাতি থেকে আগরবাতি থেকে, এরকম যদি সে দোয়া টানে তখন তার রোজাটা ভঙ্গ হয়ে যায়। এরপর বলা হচ্ছে, শিঙ্গা লাগালো কিংবা তেল অথবা সুরমা লাগালো তবে রোজা ভঙ্গ হবে না। শিঙ্গা বলা হয় কাকে? এটা একটা ব্যথার চিকিৎসার একটা বিশেষ পদ্ধতি, যাতে ছিদ্র বিশিষ্ট শিং ব্যথার স্থানে রেখে মুখ দিয়ে শরীরের দূষিত রক্ত টেনে বের করা হয়। নিশ্চয়ই সেটা আমাদের দেশে খুব কমে দেখা যায়, আপনার আরব কান্ট্রি বিভিন্ন কান্ট্রিতে এই বিষয়টুকু এরকম একটা চিকিৎসা রয়েছে, অবশ্য আমাদের দেশে সেরকম চিকিৎসাটা তেমন দেখা যায় না। তো এরকম হলে আপনার তেল অথবা সুরমা যদি লাগায় তাহলে রোজা ভঙ্গ হবে না। তেল কিংবা সুরমার স্বাদ কণ্ঠনালীতে অনুগত হলো, বরং থুতুতে সুরমার রঙও দেখা গেল, তবুও রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, এরপর গোসল করল এবং পানির শীতলতা ভিতরে অনুভব হলো তবুও রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, এরপর কুলি করল এবং পানি একেবারে ফেলে দিল, শুধু কিছুটা আর্দ্রতা মুখে অবশিষ্ট রয়ে গেল, তুতুর সাথে তা গিলে ফেলল, রোজা ভঙ্গ হবে না। তো প্রিয় মাদের চান দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম ইনশাল্লাহ আরও কিছু বিষয় রয়েছে, ইনশাল্লাহ এক এক করে ইনশাল্লাহ আমরা আগামী অনুষ্ঠানে শোনার চেষ্টা করব। দেখতে দেখতে কিন্তু আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, তো প্রিয় মাদের চান দর্শকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব, আমরা যা কিছু এখানে শেখানো হচ্ছে আমরা প্রত্যেক কিছু এগুলো আমরা স্মরণ রেখে এগুলোর উপর আমল করার চেষ্টা করি, আল্লাহ তাআলার দরবারে যেন আমরা মকবুল হয়ে যাই, আল্লাহ তাআলার মুখলিস বান্দা হিসেবে আল্লাহ তাআলার দরবারে যেন মকবুল হয়ে যাই। এই কারণে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকি, উত্তমভাবে আমল করতে থাকি, আমাদের নামাজকে আমাদের রোজাকে আমরা পরিশুদ্ধ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে প্রেমাতে চান দর্শকবৃন্দ আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের একেবারে আমাদের বিশ্বের মুসলমান যে যেখানেই রয়েছে প্রত্যেকের সুস্থতা কামনা করে মহামারী থেকে হিফাজতের আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করে এখানেই শেষ করছি। প্রেমাতে চান দর্শকবৃন্দ মাদের চ্যানেলে সঙ্গে থাকুন, মাদের চ্যানেল থেকে নতুন নতুন বিষয় জেনে তার উপর আমল করতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
জ্ঞানী আলো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।